জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার বুঝবো এই মোদের স্বপ্ন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দূরের কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, জিলহজ মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে, আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করেন, তার দশটি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ মাসে বিশেষ একটি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান, প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। যদি সম্ভব হয় কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লেখার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে দারুল ইফতা আহলে সুন্নতে মুফতিয়ানে কেরাম শরিক হয়ে থাকেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নতের মুফতি শফিক আত্তারি মাদানী দামত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন, মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। এই অনুষ্ঠান যারা দেখছেন, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, এখনই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের শরীয়তে যে কোনো বিধান যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা SMS পাঠাতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে আপনাদের প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে সম্পৃক্ত করার চেষ্টা করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন। যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবে হজ আদায় করেছিলেন?
জি মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে হজ আদায় করেছিলেন, এই বিষয়ে কিতাবাদিতে কি রয়েছে একটু বিস্তারিত বলুন।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একটি মাত্র হজ আদায় করেছিলেন, আর সেটিকে বিদায় হজ বলা হয়ে থাকে। আর হিজরি বিবেচনায় দশমতম বছর, অষ্টম হিজরিতে তো মক্কা বিজয় হয়েছিল, আর অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়েছিল তো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে নবমতম হিজরি, তো তাতে তিনি মূলত হজের ফরজ হয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে, আর আকা আলাইহিসসালাম ঘোষণা করলেন যে হজ করো। এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর করতে হবে? তো হুজুর চুপ ছিলেন। আবার বললেন, প্রতি বছর? তিনি চুপ ছিলেন। পুনরায় জিজ্ঞেস করলেন, তো নবী পাক আলাইহিসসালাম ইরশাদ করলেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলে দিতাম তোমাদের উপর এটা ওয়াজিব হয়ে যেত, প্রতি বছর যাওয়া। কিন্তু নবী পাক আলাইহিসসালাম উম্মতের উপরে দয়া করেছেন, রহমত করেছেন, যে হুজুর হা বলেননি। জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ, তবে প্রত্যেকের উপরে নয়, সামর্থ্যবানদের উপরে। যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর হজ ফরজ, বাকিদের জন্য আবশ্যিকতা রাখেননি। আর এটি জীবনে একবার, এখন চাই যে যত বড় সম্পদশালী হোক না কেন, জীবনে একবারই তাকে হজ ফরজ তার জন্য। এরপরে যতবার ইচ্ছে তিনি করতে পারেন, নফল হিসেবে তিনি হজ আদায় করতে পারেন। নবী পাক আলাইহিসসালাম নবম হিজরিতে হজের যে ফরজের বিষয়টি ঘোষণা করেছিলেন, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানিয়ে পাঠিয়ে দিলেন, তিনি আমিরুল হজ হয়ে রওনা দিলেন। হযরতে মাওলাই কায়নাত শেরে খোদা আলিউল মুর্তজা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ওনাকে পেছন থেকে সূরা তাওবার কিছু আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, যে এগুলো ঘোষণা করে দাও আর মুশরিক এবং কাফেরদের থেকে মুক্তির ঘোষণা দাও। কাফের এবং মুশরিকদের কাছ থেকে মুক্তির ঘোষণা করে দিলেন। তো এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পরবর্তী বছর নিয়ম অনুসারে প্রত্যেক জায়গায় ঘোষণা করার মাধ্যমে মুসলমানদের উৎসাহ দেওয়া হয়েছে যে সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমানগণ সেখানে উপস্থিত হবে আর নবী পাক আলাইহিসাল্লামের কাছ থেকে হজ পালনের পদ্ধতি শিখে নিবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করলেন, তো তিনি দশম হিজরিতে বিদায় হজ যেটি সেটি তিনি আদায় করেছিলেন আর চারটি উমরা হুজুর আলাইহিসাল্লাম আদায় করেছিলেন। হজ করেছিলেন শুধুমাত্র একবার আর সেই বছর যেহেতু হুজুর ইন্তিকাল করেছিলেন, নবম হিজরিতে তিনি হজের জন্য যাননি। অনেক উলামাগণ এ ব্যাপারে হিকমত বর্ণনা করেছেন, তার মধ্যে একটি হল যে এখনও মক্কার মুশরিকরা সেই মক্কার মধ্যে মজুদ রয়েছে, তারা নিজেদের জন্য বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করেছিল। তো যখন এই আয়াত নাজিল হল তো মুশরিকদের কাছ থেকে মুক্তির ঘোষণা হল যে যখন বছর পূর্ণ হবে আর কোনো মুশরিক এখানে আসবে না, অতঃপর তাদের নিষেধ হয়ে গেল। তো হুজুর আলাইহিসসালাম পছন্দ করেছিলেন যে তিনি যাবেন যেহেতু একনিষ্ঠভাবে, সেখানে মুসলমানগণ ছিলেন, সাহাবিগণ ছিলেন আর সেখানে কোনো ধরনের কোনো মূর্তি দৃশ্যমান হয়নি। তো এইভাবে হুজুর আলাইহিসসালাম দশম হিজরিতে হজ আদায় করেছিলেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ সম্পর্কে আমাদেরকে মাশাআল্লাহ তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমাদেরকেও হাজি বানিয়ে দিক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
হুজুরের নিকট আমার প্রশ্ন হলো যে ইহরামের চাদরগুলা কি পরিবর্তন করা যায় নাকি হজ উমরা না করা পর্যন্ত একই ইহরাম পরে থাকতে হয়?
জি মুফতি সাহেব, এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন।
ইহরামের চাদর এটি পরিবর্তন করা যেতে পারে। মানুষ মনে করেন যে ইহরামের যে কাপড়টি এটি যতক্ষণ পর্যন্ত হজের সমস্ত আরকান শেষ হবে না ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না। যখন মিকাত অতিক্রম করছেন আপনি সেই নিয়ত করলেন এবং তালবিয়া পাঠ করলেন, এখন সেই সময় অতঃপর তালবিয়া নিয়ত যখন হয়ে যায় তখন সেলাইকৃত কাপড় আপনি পরতে পারবেন না। চাদর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে যতক্ষণ উমরা শেষ হবে না ততক্ষণ চাদর পরিবর্তন করতে পারবেন না, হজ শেষ না করলে চাদর পরিবর্তন করতে পারবেন না। তো চাদর পাল্টাতে কোনো অসুবিধা নেই, তার অনেক সময় চাদর পাল্টানো জরুরি হয়ে যায়। এখন চাদরের কোথাও নাপাক লেগে গেলে এখন কি পাক করবেন নাকি এটা পরিবর্তন করবেন? তো এই চাদর খুলে রেখে দিলেন, আরেকটি পরে নিলেন, এতে কোনো অসুবিধা নেই, আপনি সেলাইকৃত কাপড় পরেননি। তো এই জন্য যদি চাদর ময়লাযুক্ত হয়ে যায় তো তখন সেটা পরিবর্তন করতে পারবেন। অনেক সময় এতটা ঘাম দুর্গন্ধ চলে আসে আর হজের দিনসমূহে বিশেষ করে যখন এতগুলো দিন লাগাতার হেরাম পরেন, অনুরূপভাবে উমরার ক্ষেত্রেও এমনটা হয়ে যায়। এই চাদর পরিবর্তন করলে তখনও কোনো অসুবিধা নেই, আর যদি এটাতে নাপাকি লেগে যায় তখন পাক করাটা জরুরি। এখন চাই আপনি এটা পাক করুন কিংবা আরেকটি পরে নিন, তো এভাবেও হতে পারে। তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এটা মনে করা যে যতক্ষণ এহরাম না থাকে, যতক্ষণ উমরার সমস্ত কিছু আদায় করেননি, হজের সব কিছু আদায় করেননি, এই চাদরেই থাকবে, তো এটা একেবারে ভুল, এমনটা নয়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি যে ইসলামে প্রশ্ন করেছেন নিজে উত্তর পেয়ে গিয়েছেন। আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা হজে গিয়েছেন, আশা রাখি এই বিষয়ে যে একটা আমাদের ভুল ধারণা ছিল যে শুধুমাত্র একটাই এহরাম পরে থাকতে হবে, শেষ পর্যন্ত এরূপ শরীয়তের বিধান নেই। শরীয়ত আমাদেরকে ছাড় দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে এহরামের ব্যাপারে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, যদি কুরবানির পশু মারা যায় তাহলে কি নতুন কোনো পশু কিনে কুরবানি দিতে হবে?
জি মুফতি সাহেব, কি বলবেন, কেউ কুরবানিকৃত পশু নিয়ে আসলো, কোনো কারণে মারা গেল, এখন শরীয়তের বিধান কি এই বিষয়ে একটু বিস্তারিত?
কুরবানির প্রাণী যদি মরে যায় তো একেবারে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তো তাদের আরেকটি নতুন প্রাণী নিতে হবে। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ যারা যাদের কুরবানি ওয়াজিব নয়, যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, বরং তারা এমনে শখ করে পশু নিয়েছেন, এখন কুরবানির প্রাণী মারা গেলে তো আলাদা নিতে হবে না, আর নতুন প্রাণী ক্রয় করা এটাও তাদের উপর ওয়াজিব নয়, তারা নিতে চাইলেও তাদের ইচ্ছা, না নিলেও তাদের ইচ্ছা। আর যাদের উপর কুরবানি ওয়াজিব করা হয়েছে অর্থাৎ তিনি সাহেবে নিসাব শর্ত পূর্ণ হয়েছে তো তাদের উপরে, তো তার ক্ষেত্রে কুরবানির জন্য প্রাণী নতুন নিতে হবে। কুরবানি করতে হবে, চাই তিনি নতুন প্রাণী ক্রয় করুন কিংবা বড় কোনো প্রাণীর সাথে শরিক হয়ে কুরবানি করুন। তিনি এটা করতে পারবেন না যে কুরবানির জন্য তিনি প্রাণী নিয়েছিলেন সেটা মারা গিয়েছে, এখন তিনি কুরবানি করবেন না, এটা এখন শেষ। এভাবে শেষ হয়ে যায় না, তার উপর যে ওয়াজিব ছিল সে ওয়াজিব থেকে যাবে, তাকে নতুন কিনতে হবে। হ্যাঁ, তার জন্য এটা আবশ্যিক নয় যে এভাবে আগের প্রাণীটি বেশি টাকা দিয়ে ক্রয় করেছিলেন সেভাবে এখন অনুরূপ ক্রয় করতে হবে না। তিনি চাই সেই দামে কিনুন কিংবা কম দামে কিনে নিয়ে আসুন। যে সমস্ত কুরবানির শর্তসমূহ, যে সমস্ত নিসাব সমূহ রয়েছে সে অনুযায়ী কুরবানির জন্য সেটি জবাই করতে পারেন। হ্যাঁ, কিছু অবস্থা এমন রয়েছে যে তাকে সেই রকমই আনতে হবে কিংবা তার চেয়েও ভালো আনতে হবে। এক্ষেত্রে জরুরি কিছু আহকাম রয়েছে, সেটা হচ্ছে কুরবানির প্রাণী পরিবর্তন করা, যে এটি জায়েজ আছে কি নেই, দীর্ঘ আলোচনা, কখন পরিবর্তন জায়েজ কখন পরিবর্তন জায়েজ নেই। তো কুরবানির জন্য যখন কোনো ধনী ব্যক্তি, সম্পদশালী সাহেবে নিসাব ব্যক্তি প্রাণী নিয়ে আসলেন, এখন মন চাচ্ছে সেটা পরিবর্তন করতে, সেক্ষেত্রে প্রথমটির চাইতেও ভালো যদি তিনি নিয়ে আসতে পারেন তাহলে পরিবর্তন জায়েজ রয়েছে। যেমন এটি তিনি 50,000 দিয়ে নিয়েছেন, এখন তিনি চাচ্ছেন এটা আমি বিক্রি করার পরে 60,000 কিংবা 80,000 টাকায় প্রাণী কিনব, তার জন্য অনুমতি রয়েছে, তিনি নিতে পারবেন। আর যদি তিনি এটা চান যে আমি এই জায়গায় 60,000 কিংবা 80,000 নয়, বরং এটির দাম 50,000 টাকা, আর এর চেয়ে কম দামি কিনে আনব, এটা বিক্রি করে 40,000 টাকা কিনব, তো এটা তো জায়েজই নেই। আর যদি তিনি এভাবে করেও ফেলেন তাহলে যে টাকা বাঁচিয়েছেন সেটা সাদকা করে দিতে হবে, কেননা একবার যেহেতু আপনি নিয়ত করে ফেলেছেন এমনটা করতে পারবেন না। তো এটা তো কুরবানির প্রাণী বদল করার ব্যাপারে যে আহকাম রয়েছে সে ব্যাপারে বলেছে, কিন্তু প্রাণী যদি মারা যায় তাহলে তার তো কোনো এখানে দোষ নেই। তো সেক্ষেত্রে যদি তিনি তার কম দামেও প্রাণী নিয়ে আসেন তার কুরবানি আদায় হয়ে যাবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে চমৎকার প্রশ্নের উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, কাবা দেখা ইবাদত কিনা একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, কাবায়ে মুআজ্জামাকে অবলোকন করা, দেখা, এতেও সওয়াব রয়েছে, আল্লাহ এতে সওয়াব দান করেন। আল্লাহর বিশেষ এমন 120টি রহমত রয়েছে যা নাজিল হয়, 60টি রহমত তিনি পান যিনি তাওয়াফ করছেন, 40টি তার জন্য যিনি কাবার মধ্যে নামাজ পড়ছেন, আর 20টি রহমত তার জন্য যিনি কাবাকে দেখছেন, মনোযোগ সহকারে দেখছেন। তো তসবি তাদি কোনো কিছুই করছেন না, বাস কাবাকে তিনি দেখছেন, এর জন্য আল্লাহ আপনাকে বিনিময় দান করেন, সওয়াব দান করেন। তো কাবা দেখতে থাকুন, কাবাকে দেখা এটাও সওয়াবের কাজ। আল্লাহ আপনাকে সেখানে ডেকেছেন, যারা যাবেন যারা যাচ্ছেন কিংবা আকাঙ্ক্ষা রাখেন, যাদের অন্তরে এই নিয়ত রয়েছে আল্লাহ সবার আকাঙ্ক্ষা পূরণ করুন আর মকবুল হজ দান করুন, আমিন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। হুজুরের কাছে একটি প্রশ্ন হচ্ছে, কাবাকে জড়িয়ে ধরা, চুমু দেয়া, গাল স্পর্শ করানো, চুম্বন করে চোখে লাগানো কেমন, শরীয়ত এই বিষয়ে কি বলেছে? দেখা গিয়েছে অনেক হাজি তাওয়াফকারী তারা কাবাতুল্লাহ শরীফ এর দেয়ালকে চুমু দেয়, চোখে লাগায়, তো এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন।
কাবার সাথে লেগে যাওয়া, লেগে গিয়ে দোয়া করা, সুবহানাল্লাহ, এটি একটি সৌভাগ্যের বিষয়। কাবার গিলাপের সাথে নিজে নিজেকে জড়িয়ে নেওয়া, চুমু দেওয়া, চোখের সাথে লাগানো, এটি অনেক মুবারক সময়, মুবারক অবস্থান। আর সৌভাগ্যবশত বাবে কাবার পাশে মুস্তাজাবের মধ্যে অনুরূপভাবে হাতিমে কাবা, সুবহানাল্লাহ, এটি আরও অধিক বরকতপূর্ণ একটি জায়গা। কিন্তু এটা মনে রাখবেন, কাবার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া কিংবা এইভাবে অন্যান্য বিষয়াবলী, তো যেহেতু যখন ইহরামরত অবস্থায় থাকবেন সে অবস্থায় সুগন্ধি নিষেধ রয়েছে, তো এটা সাধারণ বিষয় যে কাবার গিলাপের সাথে অনেক বেশি সুগন্ধি লাগানো হয়, সুগন্ধি থাকে সেখানে, তো এই জন্য ইহরামরত অবস্থায় এই কাজটি করবেন না, না হয় অতপরের কাফারা কিংবা দমের বিষয়টি সামনে চলে আসবে, যে কত সংখ্যক দম, এটাতে কাফারা ইত্যাদি আবশ্যিক হবে। আর যদি আপনি ইহরামে না থাকেন সাধারণ অবস্থায় তাহলে ঠিক আছে, আপনি তখন যান আপনি কাবা শরীফকে, কাবাকে জড়িয়ে রাখুন, কাবাতে গিয়ে আপনি দোয়াও করুন, আপনার এই ধরনের আমল একেবারে ঠিক আছে, জায়েজও। অনেক লোক কাবাকে জড়িয়ে ধরে আর কাবার সেই ধাগাগুলো নিয়ে আসে, কাবার গিলাপ থেকে কিছু না কিছু তারা টেনে বের করে নেয়, কোনো কাপড় কিংবা রশি হাতে চলে আসলে, তো এই আমল জায়েজ নেই, এটা করা শরীয়তে জায়েজ নেই। কাবাকে আপনি সম্মান করবেন, আদব করবেন, আপনি কাবার তাজিম বজায় রাখুন এবং এখানে দোয়া কবুল হয়। তো সেখান থেকেও আমি সুতা নিয়ে আসব, এটা করব, এই আমল কখনো করবেন না, এইভাবে আনবেন না। খাবার গিলাপ এভাবে নিয়ে আসা এটা জায়েজ নেই, না সেখান থেকে এইভাবে সুতা কিংবা খাবার গিলাফের কোনো টুকরো নিয়ে আসা এই আমল জায়েজ নেই। বাকি সেখানে গিয়ে দোয়া করতে থাকুন। এহরামরত অবস্থায় কাবার সাথে এইভাবে লাগবেন না, তখন সুগন্ধির মাসালা চলে আসবে।
মাসালা অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও পবিত্র কাবাকে চুম্বন করার, স্পর্শ করার, চোখে লাগানো আল্লাহ তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে এখনই কল করে আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। হাতে আমাদের কয়েকটি প্রশ্ন রয়েছে, আবারও আপনাদের প্রশ্নের দিকে যাব। মুফতি সাহেব, একটি প্রশ্ন রয়েছে, মহিলাদের বিশেষ দিনে হেরেমের সীমানার ভিতরে প্রবেশ করার কি বিধান রয়েছে, এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যে সমস্ত মহিলাদের মাসিক কিংবা পিরিয়ড শুরু হয়ে যায়, এখন তারা যদি হজ কিংবা উমরা করার জন্য যেভাবে তারা যায়, তো অনেক সময় এমনটা হয় যে তারা নিয়ত করেন না। তো মনে রাখবেন, যখন আপনারা মিকাত ক্রস করবেন, তো আপনাকে নিয়ত করতে হবে। আপনি নিয়ত করার ক্ষেত্রে এ ধরনের কোনো কিছু আসবে না, পাক না পাক এগুলো দেখা হবে না। নিয়ত অন্তরের ইচ্ছা মুখে বলাটা ভালো বিষয়। হে আল্লাহ, উমরার এহরাম আমি করেছি। আপনি যদি হজ্জে তামাত্তু করেন, প্রথমে উমরা করবেন, পরবর্তীতে আপনি হজের দিনসমূহে হজের এহরাম করবেন, কিংবা হজ্জে কিরান করলে তার নিয়ত করবেন। বেশিরভাগ ক্ষেত্রে হজ্জে কিরানের নিয়ত হয় না, এটা হজ্জে ইফরাত হয়ে থাকে, ডাইরেক্ট হজ। তো প্রায় যারা অন্যান্য দেশ থেকে সেখানে যান, চাই তারা যে কোনো দেশ থেকেই যাক, প্রথমে গিয়ে উমরা করেন, অতঃপর হজের দিনসমূহে হজ করেন, তো সেটাকে হজ্জে তামাত্তু বলা হয়। তিনি যেন মিকাত থেকে নিয়ত সহকারে ক্রস করেন, এটা ছাড়া ক্রস হতে পারে না। আর যদি অতিক্রম করেন, তার উপর আহকাম আবশ্যিক হয়ে যাবে, তার উপর দম ইত্যাদি আবশ্যিক হবে, আর হুকুম হবে পুনরায় মিকাতে যাবেন, সেখান থেকে হেরাম করে হজ করবেন, অর্থাৎ তিনি নিয়ত করে আসবেন। তো যখন অন্য সময় শুরু হয়ে যায়, তো যখন অন্য হাজি সেখান থেকে মিকাত থেকে হজের জন্য এহরাম করেন, তো আপনিও এহরামের পাবন্দির মধ্যে চলে আসুন, আর নিজের চেহারাকে প্রকাশ করুন, আর নিয়ত করুন, সেই উমরার জন্য নিয়ত করুন, তালবিয়া পড়ুন। এখন আপনি এহরামরত অবস্থায় রয়েছেন, নফল পড়া তার শর্তের মধ্যে এটি নেই। অন্যান্য হাজিরা পড়বেন, আপনিও যদি অন্যান্য মহিলাদের মতো পাক হন তাহলে আপনিও করুন, কিন্তু নিয়ত এটা আপনাকে অবশ্যই করতে হবে, যা নির্ধারিত দিনসমূহে নির্ধারিত সময়ে। তো এখন তিনি সেখানে যাবেন, আর যখনই তিনি হেরেমের সীমানায় কিংবা মক্কায় যেখানে তার যেতে হবে, তো যেহেতু এটা নির্ধারিত সময় নাপাকি অবস্থায়, তো তিনি মসজিদে হারামে এই জন্য যেতে পারবেন না, তাওয়াফও করতে পারবেন না, উমরাও করতে পারবেন না। এখন আপনি হোটেলের মধ্যে থাকুন, এখন হোটেলে থাকবেন যেই সময় আপনি পাক হয়ে যাবেন। তো যখনই আপনি পাক হয়ে যাবেন, তো যেহেতু তিনি ইহরামরত অবস্থায় রয়েছেন এই দিনসমূহে, তো পাক হওয়ার পরে তিনি গোসল করে নেবেন। এখন গোসলের ক্ষেত্রে সাবান ইত্যাদি ব্যবহার করবেন না, ময়লাও ছাড়াবেন না, বরং নর্মাল পানি যেভাবে পুরো শরীরে প্রবাহিত করা হয়। আর গোসলের যে ফরজ রয়েছে, কুলি করা, নাকে পানি দেওয়া, এই ফরজসমূহ আদায় করুন, আর আপনার গোসল পরিপূর্ণ হয়েছে। যেহেতু আপনি হেরামরত অবস্থায় মজুদ রয়েছেন, এখন আপনি নতুন হেরামের দিকে যাবেন না, মসজিদে আয়েশা কিংবা জেরানার দিকে, সেখান থেকে নিয়ত করে আসবেন। নিয়ত ওনার মজুদ রয়েছে, এখন তিনি গিয়ে উমরার আরকান পালন করবেন। তো যতদিন ওনার চার দিন, পাঁচ দিন, ছয় দিন, যত সংখ্যক তার দিন থেকে যায়, তো সে অনুযায়ী তিনি স্টে করবেন, থেকে যাবেন, উমরা আদায় করবেন না, অতপর গিয়ে পালন করবেন। কিছু মহিলা এমন করেন যে তারা মিকাত দিয়ে অতিক্রম করেন, যে যখন পাক হয়ে যাব মসজিদে আয়েশা থেকে ইহরাম করব, এটা জায়েজ হবে না, ওনার উপর এইভাবে দম আবশ্যিক হয়ে যাবে, তো এমন করবেন না। বরং আপনি মিকাত থেকেই নিয়ত করে চলে যাবেন, আর সেখানে গিয়ে অবস্থান করবেন, যখন পাক হবেন তো গোসল করার পরে অতপর আপনার সেই উমরার উমরা করে নেবেন। এটা ডাইরেক্ট মসজিদে হারাম শরীফ থেকে গিয়ে তাওয়াফ ইত্যাদি আর আরকানসমূহ আদায় করে আপনার উমরা পরিপূর্ণ করবেন। তো এই হুকুম ওনার জন্য রয়েছে। মিকাত এইভাবে নিয়ত ব্যতীত অতিক্রম করা, এটা মহিলাদের জন্য জায়েজ নেই, কেননা মক্কায় মোকাররমা কিংবা হেরেমের সীমানায় যার যাওয়ার নিয়ত রয়েছে, তার জন্য এই আহকামগুলো প্রযোজ্য।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আশা রাখি এহরাম সম্পর্কে, তাওয়াফ সম্পর্কে, কাবাতুল্লাহ শরীফের মর্যাদা সম্পর্কে আজকে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের বিধান শিখার, তার উপর আমল করার তৌফিক দান করুক। যারাই আমাদেরকে কল করে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে বরকত দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার বুঝবো এই মোদের শপথ।